الصبح بدا من طالعته
الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নেকিময় হোক সোনালী সকাল নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকিময় হোক সোনালী সকালে শুরুতে আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। তেলাওয়াত করবেন আমাদের ইনশাআল্লাহ তাআলা ইমরান হাসিম ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم।
আজকের নেকিময় হোক সোনালী সকালের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মিরাজ আত্মারি ভাই এবং মাইনুদ্দিন ভাই। ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে আমরা আলোচনা শ্রবণ করবো আজকের বিষয় সম্পর্কে। আজকের বিষয়টাও খুব ইন্টারেস্টিং বিষয়। আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে, দৈনন্দিন জীবন চলার ক্ষেত্রে এমন কিছু কাজ করে থাকি আমরা, এমন কিছু অভ্যাস আমাদের রয়েছে যে অভ্যাসগুলো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে এবং পরকালীন জীবনের মধ্যে প্রভাব পড়ে থাকে, আমাদেরকে বিপদে ফেলে দেয়, বিপদের দিকে ঠেলে দেয়, যার নাম হচ্ছে ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস। এই বদ অভ্যাসগুলো নিয়ে আজকের ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব। সঙ্গেই থাকুন, আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করছি, এরপরে আমরা আমাদের টপিকের দিকে ফিরব। জি, হামদে বাড়িতে আলা।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শায়র মিছি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله ذكر الله 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 لا اله الا الله 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 لا اله الا الله 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 لا اله الا الله তুমি মালিক জলসানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জলসানে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তুমি মালিক জিন মনোবীর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী, তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী, তোমার সত্তা সর্বদেশ তোমার সত্তা সর্বদেশ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ 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 الله 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 لا اله الا 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 الله 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 নৌগর কর সকল চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তবগু নৌগন কর সকল চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তসবি শুষ্ক ভেজা জিনিস তসবি শুষ্ক ভেজা জিনিস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পানির অভাব যখন ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভাবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভাবে রিমঝিম 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 বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাতের প্রহার যখন যখন কেটে যায় পাখিরা জিকির প্রবলার প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ। আমাদের বাড়িতে আলাম শ্রবণ করেছি, যাবো আজকের টপিকের দিকে। সেগমেন্টও রয়েছে, সেগমেন্টও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। ইনফরমেশন আজকের আমরা কি শুনতে পারি তাও আমরা ইনশাআল্লাহ তাআলা দেখব, সাথেই থাকুন। আসুন আমরা শুরুতেই মিরাজ ভাইয়ের কাছে যাব আজকের টপিকের উপর আলোচনা শোনার জন্য। আজকের টপিক আমাদের বদভ্যাস।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ বাপু, আপনি যেমনটা বলছিলেন আজকে এটা আমাদের সাথে সার্বক্ষণিক জড়িত, কিন্তু আমরা হয়তো এই বিষয়ে উপলব্ধি করি না। মানবীয় শিষ্টাচার বহির্ভূত কিছু বদ অভ্যাস এমন রয়েছে যে আমাদের মাঝে অনেকগুলো এমন যে সমাজের মধ্যে ডিস্ট্রিকটিক, আবার অনেক এমন রয়েছে যা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। তো এই সকল বদ অভ্যাস আমরা জেনে না জেনে এর মধ্যে লিপ্ত রয়েছে। অনেক সময় জানা থাকে তারপরও এই গাছগুলো করি, অনেক সময় না জানা যে এটা জানি না আমরা এটা হারাম কিনা অথবা এটা মানুষ অপছন্দ করছে কিনা তারপরও আমরা এর মধ্যে লিপ্ত রয়েছি। তো এমন একটি বদ অভ্যাস হলো মিথ্যা বলা। তো মিথ্যা বলা এমন একটি বদ অভ্যাস, যিনি এই বদ অভ্যাসের সাথে জড়িত তিনি আপন ইচ্ছাতেই মিথ্যা বলতে থাকে। মানে কখন চিনি মিথ্যা বলেছেন এটা উনি টেরই পান না, মানে মিথ্যা বলতে বলতে এটা অভ্যাসের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে উনি কারণে অকারণে যেটা প্রয়োজন নেই এখানে মিথ্যা বলার, তারপরে উনি মিথ্যা বলে দিচ্ছেন। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের যে মিথ্যা বলার প্রবণতা মোবাইল চলে আসার কারণে আরও বেড়ে গেছে। আমরা হয়তো এটা প্রয়োজন নেই যে আমি এই অমুক জায়গায় রয়েছি, কিন্তু আমি বলে দিচ্ছি এই জায়গায় আছি। উনি বলতে পারতাম যে আমি পাঁচ মিনিট পরে আসতেছি বা এই জায়গায় আছে, উনি বলতে দিচ্ছে আমি এখানে রয়েছি। তো এইরকম যে মিথ্যা বলা কারণে অকারণে এটা আমাদের মধ্যে এমনভাবে এই বদ অভ্যাসটা গেঁথে গিয়েছে যে এর মধ্যে আমরা বের হতে পারছি না, আরও বাড়ছে আরও বাড়ছে। তো এই ব্যাপারে অনেক সময় আবার দেখা যাচ্ছে হাসি ঠাট্টার মাধ্যমে আমরা মিথ্যা বলতেছি, মানে আমরা মনে করছি যে এটা কোনো বিষয় না, হাসতে হাসতে মিথ্যা বলে দিচ্ছি বা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলছি। তো এই বদ অভ্যাস সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারকা যা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়দুনা হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অকল্যাণ হোক ওই ব্যক্তির, অকল্যাণ হোক ওই ব্যক্তির, এভাবে তিনবার ইরশাদ করলেন। এরপরে বললেন যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। তো এই বদ অভ্যেস যার মধ্যে রয়েছে যে হাসতে হাসতে আমরা মিথ্যা বলতেছি বা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কৌতুক করতেছি, তো এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির অকল্যাণ হোক, এবং তিনবার এই শব্দটি উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একটি আয়াতে মোবারকা ইরশাদ করেছেন, তাহলে কুতিলাল খসারুন, অর্থাৎ অনুমান ভিত্তিক মিথ্যাবাদীর ধ্বংস হোক, যিনি অনুমান করেই মিথ্যা কথা বলে দিচ্ছেন ওই ব্যক্তির ধ্বংস হোক। আয়াতে কারিমা আরও একটি রয়েছে যে মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার অভিসম্পদ। তো আমরা শুনছিলাম যে মিথ্যা বলার বদ অভ্যাস যাদের রয়েছে তাদের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে এবং কোরআনের মধ্যে যে লানত করা হয়েছে, তো আমাদের এখনও সতর্ক হওয়ার সুযোগ রয়েছে।
কিছু বললে আরে বলে ফেলেছি, কোনো অনুশোচনা পর্যন্ত তাদের মধ্যে থাকে
থাকে না,
এই জন্য এটাকে আপনার বলা হয় অবচেতনভাবে ঘটে যায়, অবচেতনভাবে এই কাজগুলো ঘটে যায়। এই আচরণ নিত্য কর্মসূচি বা প্রতিদিনের যে আমাদের সূচিগুলো থাকে, প্রতিদিনের যে কর্মগুলো থাকে, সেই কর্মগুলোর মধ্যে আমাদের পুনরায় পুনরায় এই কাজগুলো হয়ে যায়। এ ব্যাপারে আপনার আমেরিকান জার্নাল অফ সাইকোলজির মতে এই অভ্যাসের সংজ্ঞায়িত করা হয়েছে যে একটি অভ্যাস মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কম বেশি একটি নির্ধারিত পদ্ধতিতে চিন্তা, ইচ্ছা, অনুভূতি, যা একটি মানসিক অভিজ্ঞতার পূর্ববর্তী পুনরাবৃত্তির মাধ্যমে অর্জন করা হয়েছে। অভ্যাসগত আচরণ যার মধ্যে থাকে তা ওই ব্যক্তি দ্বারা অলক্ষিত থেকে যায়, কারণ একজন ব্যক্তি যিনি নিয়ম মাফিক কাজে যুক্ত থাকেন তার আত্মবিশ্লেষণের প্রয়োজন হয় না। অভ্যাস মাঝে মধ্যে প্রয়োজনীয় হয়ে থাকে, যে প্রক্রিয়াতে নতুন আচরণ আপনার স্বয়ংক্রিয় হয়ে যায়, তাই অভ্যাস গঠন পুরনো অভ্যাস ভাঙা এটা খুবই কঠিন হয়ে যায় এবং নতুন অভ্যাস গড়া এটাও কঠিন হয়ে যায়। আপনার পুরানো একটা অভ্যাস এটাকে চেঞ্জ করবেন, এই চেঞ্জ করাটা আপনার জন্য খুব সমস্যা হয়ে যায়। দেখুন, কেউ যদি আপনার ঘুমের সময় তার যখন তা থেকে বেশি না যদি 7 দিন অথবা 3 দিন এই চেঞ্জিং করে ফেলে, দেখবেন যে তার
শারীরিক অনেক সমস্যা দেখা যায়।
শারীরিক সমস্যা তো নিজের জায়গায় রয়েছেই, কিন্তু আমি তা বলতে চাচ্ছি যে তার ঘুমের ওই রুটিনটা চেঞ্জ হয়ে যায়। আপনার ঘুমের রুটিন, আপনি সকাল সকাল উঠেন, উঠে ফজর নামাজ পড়েন, অ্যালার্মও দেওয়া রয়েছে এই সময়টা উঠে, কিন্তু কোনো কারণবশত যদি আপনি হঠাৎ করে আপনি কয়েকদিন মিস করে ফেলছেন, এখন দেখবেন যে আপনার মিস হতেই মিস হতে চলছে, মিস হতেই যাচ্ছে। এই যে মানুষ, বলা হয় মানুষ অভ্যাসের দাস, এখন ভালো অভ্যাসও থাকে আবার আবার খারাপ অভ্যাসও থাকে। এই ভালো অভ্যাস খারাপ অভ্যাস নিয়েই মানুষের সৃষ্টি, তো আর প্রসেসটা এটাই থাকা উচিত যে বদ অভ্যাসগুলো আমাদের জীবন থেকে, আমাদের ক্যারেক্টার থেকে দূর করে দেয়া। কেননা বদ অভ্যাস যদি আমরা দূর করতে পারি, তাহলে আমরা আমাদের যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বদ অভ্যাসগুলো থাকলে দেখা যায় যে মানুষ তার প্রশংসার চেয়ে, সে উপরে ওঠার চেয়ে তার ধাপ আস্তে আস্তে কমতে থাকে। এজন্য আমাদের উচিত যে আমাদের মাঝ থেকে অনেক ভালো দিক থাকে, অনেকে অনেকে অনেক ভালো দিক থাকে, কিন্তু আপনার কয়েকটা বদ অভ্যাসের কারণে সে একদম জ্যাম হয়ে যায়। যেভাবে করে আমরা মদনশীলের মাধ্যমে প্রায় শুনে আসছি সেই গোলামের কথা, যে গোলাম সুঠাম দেহের অধিকারী, কর্মঠ, সব কিছু ঠিক আছে, কিন্তু সে চগুল খুরি করে, এই যে একটা বদ অভ্যাস, যার কারণে আমরা জানি যে তৎকালীন সময়ে এটা একটা ঘটনা উল্লেখ রয়েছে কিতাবের মধ্যে, কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে সেই সময় অসংখ্য মানুষ হতাহত হয়েছে এই ব্যক্তির কারণে। স্বামী স্ত্রীর মাঝে বিল মহাপদ ধ্বংস হয়েছে, একে অপরকে মেরে ফেলেছে, এভাবে করে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে, পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে একটি বদ অভ্যাসের কারণে। মাইনুদ্দিন ভাই কি বলবেন?
আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় বদ অভ্যাস, শুরুতেই বলে দিল যে এটা আমাদের মানুষের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জাগতিক ভাবে এসে যায়। সৃষ্টিগত ভাবে মানুষের ভিতরে দুটি স্বভাব কাজ করে, একটা হচ্ছে ভালো প্রবৃত্তি, আর একটা হচ্ছে যে মন্দ স্বভাব বা মন্দ প্রবৃত্তি, যেগুলো মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। তো যেটাকে আকলাকে সাইয়া বলা হয়, যে খারাপ স্বভাবের দিকে, মন্দ স্বভাবের দিকে। আর এই মন্দ স্বভাবটাই কিন্তু বদ অভ্যাস অভ্যাসের সাথে রিলেটেড। মানুষের যে বদ অভ্যাসগুলো প্রকাশ পায় সেটা মন্দ স্বভাবের মধ্যেই রয়েছে, যেমন মিথ্যা কথা বলা, মূর্খতা, অহংকার, কৃপণতা। তো এ ব্যাপারে অসংখ্য বদ অভ্যাস আমরা যদি উদাহরণ টানি পাওয়া যাবে। কিন্তু মানুষের মাঝে যে ভালো গুণগুলো আছে, যখন যেটা আপনি বললেন যে মানুষের একটা দুইটা বদ অভ্যাসের কারণে তার ভালো গুণগুলো, ভালো বৈশিষ্ট্যগুলো কিন্তু ঢেকে যায়। আর আল্লাহনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম একটি হাদিসে মোবারকও রয়েছে যে দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এখন এই যে রূঢ় স্বভাব, মানে বদ মেজাজি, মানুষের সাথে খারাপ আচরণ করা, এটাও কিন্তু একটা আমাদের বদ অভ্যাস। আর এই বদ অভ্যাসের কারণে দেখা গেছে সে খুব ভালো একটা জায়গায় আছে, কিন্তু সেই জায়গা থেকে তার যে সম্মানটা পাওয়ার কথা সেটা সে পায় না। কারণ কেননা সে মানুষের সাথে রূঢ় খারাপ আচরণ করে থাকে, বদমেজাজি করে থাকে, বদমেজাজি ব্যক্ত করে থাকে। কারণ সে দেখা গেছে, বিশেষ করে এটা দেখা যায় যে আমাদের যারা অফিসে বা আদালতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, উপরস্থ কর্মকর্তা যারা রয়েছে, তো সে সব দিক দিয়ে কোয়ালিফাইড, কিন্তু তার মধ্যে একটাই বদস্বভাব রয়েছে যে কথায় কথায় রাগান্বিত হয়ে যায়। তো যে এরকম রাগান্বিত হয়ে যায়, তার থেকে যে তার কলিগরা রয়েছে, তার সহকারীরা রয়েছে, তার থেকে কিন্তু যে ওই খারাপ আচরণের কারণে তার সাথে মিশে না, বা তার থেকে তাকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে করে না,
এখন কথায় কথায় রাগ হয়ে যায়,
রাগ হয়ে যায়
বলা যায়।
এখন দেখা যায় এ তার এই রাগান্বিত হওয়ার কারণে মানুষ আবার বিপদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ সে মানুষের
একটা বদভ্যাসের সাথে
অনেকগুলো বদভ্যাস রিলেটেড। এই জন্য আমাদের এই যেমন গীবত করছে, কেউ চুগুলখুরি করছে বা তার সম্পর্কে কেউ কুদারণাও করছে, আসলে মানে আমি যদি কার সাথে খারাপ ব্যবহার করি, আমার পিছনে গিয়ে কেউ না তুমি সেটা বলবে। সবাই তো আর ওই কোরআন হাদিসের জ্ঞান এভাবে রাখে না যে আমি তার সাথে সম্পর্কে যে এভাবে কথাটা বলবো এটা কি আদৌ আমার জন্য গুনাহ হচ্ছে কিনা বা বলা ঠিক হচ্ছে কিনা। স্বাভাবিক পর্যায়ে মানুষ সেগুলো বলে ফেলছে। তো এক এবার একে তো সে নিজে মানুষের সাথে খারাপ আচরণ করার কারণে, এই রূঢ় স্বভাবের কারণে অন্য মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। এজন্য আমাদের এই রূঢ় স্বভাব, এই খারাপ আচরণ থেকে, বদ অভ্যাস থেকে ফিরে আসা দরকার।
ফিরে আসা উচিত। আমরা কিছু কল নিয়ে নিই অনুষ্ঠানের সাথে, দর্শকদেরকেও আমরা যুক্ত করে নিই, এরপর ইনশাআল্লাহ তারা আবার টপিকে ফিরবো, ইমরান হাসিন ভাইয়ের কাছে যাবো, কালামও আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তারা। সেই কল চালিয়ে দিই।
আমার এই মাদানি চ্যানেল অনেক ভালো লাগে, এই যুগরা যা বলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাই পছন্দ করে, আমার সবাই অনেক ভালো হয়ে গেছে মাদানি চ্যানেল দেখতে। আমি দোয়া করি আল্লাহ যেন
আমি
আমার নাম মোহাম্মদ ফাসিলের আপনি, আমি মাদ্রাসাতে অনেকদিন ধরে দেখি, আমার খুব প্রিয় হয়েছে বিষয়। আমাদের গ্রামেতে আগে বিপুল পরিমাণে অসামাজিক সব গান বাজনা টেলিভিশন এইগুলো দেখতো, আস্তে আস্তে আল্লাহর রহমতে এখন মাদিনা টেলিভিশনের দিকে চলে আসছে। আমাদের আমরা গ্রামের সবাই অনেক ভাবে উপকৃত হচ্ছি, সেজন্য মাদিনা টেলিভিশনে চলে যাচ্ছে, আমরা অনেক ধন্যবাদ জানাই।
আলহামদুলিল্লাহ, বৈশিষ্ট্য এটাই, আপনার যেখানে গান বাধ্য হতো সেখানে মাদিনা চ্যানেল চলছে, যেখানে গুনাহের কাজ হতো সেখানে মাদিনা চলে গিয়ে নেকির কাজে উৎসাহিত করেছে। যদি নেকিময় হোক সুনানি সকাল, সকালকে আমরা নেকিময় করি, আর এই সকালবেলা যদি আমরা নেকিময় করতে পারি তাহলে আমাদের পুরো দিনটাই ইনশাআল্লাহ তারা নেকির মধ্যে কাটবে ইনশাআল্লাহ তারা। এই সকাল সকাল আমরা নিয়ত করে নিতে পারি যে আমার চোখ কান মুখ এবং সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে নেকির মধ্যে চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বারাকাত দান করুন। সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন তাদেরকে একটু সামিল করবো। মোহাম্মদ নাসিরুদ্দিন ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। জহিরুল ইসলাম ভাই রয়েছেন সাথে, আমাদের ইসলাইমন রয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহ আলম ভাই রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম, মাশাআল্লাহ। সাথে থাকুন, আসুন আমরা কালাম শ্রবণ করি, এরপর এসে সেগমেন্টের দিকেও যাব এবং টপিকের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। জি কালাম।
ভগো আমার উজ্জ্বল কর হে মোর প্রিয়নবী, ভগো আমার উজ্জ্বল কর হে প্রিয়
বুকে আছে কামা অনন্তর
আসুন আমরা আরো কিছু আলোচনা শুনি, এরপর আমরা আজকের সেগমেন্ট সম্পর্কে আমরা শুনব ইনশাআল্লাহ।
বলছিলাম যে আমাদের এমন কিছু বদভ্যাস রয়েছে যেগুলা গুনাহ না, কিন্তু মানুষের সামনে দৃষ্টি করতে থাকে, গুনাহের রশি গুনাহের দিকে ধাবিত করে
ধাবিত করে।
তো এমন দশটি বদভ্যাস আমি কোট করেছি।
আচ্ছা,
তো নাম্বার এক, অতিরিক্ত কথা বলা, যারা আমরা বাচাল বলে থাকি।
আচ্ছা,
তো যারা অতিরিক্ত
বদভ্যাসের মধ্যে আপনি সামিল করতে,
হ্যাঁ বদভ্যাসের মধ্যে এটাও একটা কারণ, অতিরিক্ত কথা যারা বলে এটা বলতে বলতে একসময় একটা মিথ্যার দিকে চলে যায়, গীবদের দিকে চলে যায়। তো এই
সাধারণত কথার কারণে আমি একটু অ্যাড করব মিরাজ ভাই, যারা অতিরিক্ত কথা বলে, বেশি কথা বলে, তারা কিন্তু বেশি সমস্যার মধ্যে জড়ায়।
ঠিক,
জবান এমন একটা করার কারণ, এমন একটা জিনিস, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জবানের ব্যাপারে এতটাই উনি লিখেছেন, যা পড়লে আসলেই ই করা যায় যে আমরা জবান দিয়ে কি বলি কি না বলি, জবান আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, একে আমাদের ভালো কাজে ইউজ করা উচিত।
এমনটাই যারা আসলে অতিরিক্ত কথা বলে তারা গুনাহের মধ্যে জড়িয়ে যায়, কিন্তু কথা বলাটা তো গুনাহ না, কিন্তু উনি যদি ভালো কথা বলেন তো তাহলে তো উত্তম রয়েছে। হাদিসে পাকের মধ্যে যেমনটা রয়েছে, মানসামাতা নাজা, যে চুপ রইল সে নাজাত পেল। তো এই হাদিসের পাকের অনুসরণ যদি করি তাহলে এই বদ অভ্যাস থেকে আমরা হয়তো মুক্তি পেতে পারবো। নাম্বার দুই রয়েছে কথা কাটা, যেটা আমাদের মধ্যে অনেকেরই হয়ে থাকে।
আচ্ছা,
যে মানুষ কথা বলতেছে সমাজের মধ্যে, মুরব্বী হোক বা আমাদের বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত ব্যক্তি, মাঝখান থেকে কথা কাটা শুরু করে দিলাম, এই যে বদ অভ্যাসটা, যেটা হয়তো বা ওই ব্যক্তির অন্তরে কষ্ট লাগতে পারে, সেটা গুনাহের দিকে নিয়ে যেতে পারে। তো এটা সরাসরি গুনাহ না, কিন্তু গুনাহের দিকে নিয়ে যাচ্ছে। তো এমনই আরেকটি বদ অভ্যাস যেটা আমাদের হয়তো কারো ঘৃণা লাগতে পারে, যেমন মজলিসের মধ্যে আমরা নাক পরিষ্কার করে থাকি অনেক সময়, মজলিসের মধ্যে কারণে অকারণে যারা এই কাজটি করে থাকে তারা নাক পরিষ্কার করতে শুরু করলো, তো ওই মজলিসের মধ্যে যারা রয়েছে এটা নিঃসন্দেহে সবাই ঘৃণা লাগতে পারে, কিন্তু যারা এটা অভ্যস্ত হয়ে গেছে, যারা এই বদ অভ্যাসের সাথে জড়িত, সে কিন্তু টের পাচ্ছে না যে আমি কি নাক পরিষ্কার করছি কি না, অজান্তেই তার হাত নাকের মধ্যে চলে যাচ্ছে। যে এই যে বদ অভ্যাসটা যার কারণে আর একজনের ঘৃণার কারণ হচ্ছে, যার কারণে তার কষ্ট লাগতে পারে, তো এটা গুনাহের দিকে ধাবিত হচ্ছে।
এটা আসলে মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে,
ব্যক্তিত্ব নষ্ট।
আপনার কথা বলছে তো বলছে, তার হাতকে নাকের দিকে চলে যাওয়া, মুখের দিকে চলে যাওয়া, দাড়ির কাছে চলে যাওয়া, মাথার কাছে চলে যাওয়া, আপনার কানের কাছে চলে যাওয়া, চোখের কাছে চলে যাওয়া, শরীর অঙ্গ প্রত্যঙ্গ চুলকানি শুরু হয়ে যায়। তো এই যে আপনার ব্যাড হেবিটটা, এটাকে আপনার দেখা যায় যে মানুষের আসলে ব্যক্তিত্ব নষ্ট করে দেয়, এবং তার সাথে কথা বলতে মানুষ মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানে অচিরেই সে ই হয়ে যায়।
যে আপনি যেমনটা বলছেন বাপু, যে চুলকানোর কথাটা, আমি এখানেও কোট করেছি এই বিষয়টা, যে স্পর্শকাতর স্থানগুলোতে যখন চুলকানো হয় মজলিসের মধ্যে, সেটা এমনকি যেটা
দৃষ্টিকটু,
দৃষ্টিকটু তো আছে, পর্দার খেলাফ হয়ে যায় অনেক সময়,
এটা গুনাহের,
যে গুনাহের দিকে চলে যায়।
আপনার দৃষ্টিকটু হলে যখন সে কুদৃষ্টির সাথে তাকাবে তখন তো নিঃসন্দেহে সেটা গুনাহ হয়ে যাবে।
এমন স্থান যেখানে তাকানো নিষেধ রয়েছে, কিন্তু ওনার চুলকানের কারণে হয়তো বা আমি তাকাচ্ছি, তো গুনাহের কারণ হয়ে যাচ্ছে, পর্দার খেলাফ হচ্ছে।
এটা অনেকের আপনার দেখা যায় না চুলকালেও অনেকের মানে বাজে একটা অভ্যাস হয়ে যায়,
এই যে
ওই যে নাকে যেভাবে হাত চলে যায়, তো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাত চলে যায়। আমরা আরো শুনবেন ছিল মাইনুদ্দিনের কাছে একটু চাইছি, আপনি অনেকগুলো কোট করেছেন হয়তো, আসি আবার আসছি।
আমরা শুনছিলাম বদ অভ্যাসের ব্যাপারে, পয়েন্ট তুলে ধরলেন যে এগুলো বদ অভ্যাস, বাস্তবিক পক্ষে এগুলো আমাদের একেবারে সমাজের সাথে মানে আমরা তখন মানুষের সাথে মিশি বা চলি, দেখা যায়, প্রকাশ পায় মানুষের মধ্যে। আরও কিছু বদ অভ্যাসের মধ্যে রয়েছে, যেমন হিংসা করা, এটাও একটা বদ অভ্যাসের মধ্যে পরিণত, যে মানুষকে হিংসা করা, যদিও এটা হিংসা করা গুনাহের কাজ এবং ইসলাম এটাকে কখনই সম্মত করে না, সম্মতি করে না, এবং এটা একটা মানসিক ভেদি হয়ে গেছে আমাদের মাঝে, মানুষকে হিংসা করা, কোনো কাজ কারো সফলতা থাকলে হিংসা করা, নিজে
সফলতা দেখতে পারি না,
মানে হিংসা
মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। কেউ যদি উপরের দিকে উঠে তার এক পা ধরে যদি নিচে নামানো না যায়, দু পা টেনে টেনে নিচে নামাতে হবে,
তাকে এভাবে হিংসা করে। আবার এই হিংসার ধরনটা আমরা আবার অনেক সময় চালাকি করি, পাল্টিয়ে দিই, কারণ তাকে আমি হিংসা করতেছি, বাবু আপনার কোনো একটা বিষয়ে আমি হিংসা করতেছি, এখন সরাসরি বলতে পারতেছি না, তো যখন আপনি আমার সাথে ডিসকাস করলেন একটা বিষয় নিয়ে, তো আমি আপনাকে কী করলাম, এটাকে আপনি আমার থেকে কিছু পরামর্শ চাইলেন বা আলোচনা করলেন, তখন এটাকে আমি নেগেটিভ অ্যাপ্রোচ মানে নেগেটিভভাবে উপস্থাপন করি, এটা নেগেটিভভাবে প্রভাব ফেলে যে আরে এটা তো আমি ভিতরে আমার হিংসা আছে, কিন্তু এটাকে আমি নেগেটিভভাবে উপস্থাপন করছি, এটা তো ঠিক হচ্ছে না, পিছনে মতো, এগুলো হচ্ছে
কৌশল অবলম্বন করে
খাটো করা বা তাকে নিচের দিকে ডাবিয়ে রাখা, তো এটা হয় কিন্তু একটা,
এটা অফিসের মধ্যে হয়, কলিগদের ক্ষেত্রে বিশেষ করে হয়,
যে সে আমাদের থেকে রাতারাতি প্রমোশন পেয়ে উপর দিকে চলে যাচ্ছে, তাকে বসের কাছে সে খুব ভালো হয়ে যাচ্ছে, তাকে কিভাবে ডিগ্রেড করা যায়, তাকে কিভাবে ছোট করা যায়, তো এটা আমরা অনেক সময় দেখা যায়। তো এটা করে কিন্তু অনেক সময় এটা মানুষের যে আত্মমর্যাদা এটা ক্ষুণ্ণ করে, একটা সময় এটা প্রকাশ পেয়ে যায়, আর যখন প্রকাশ পেয়ে যায় তখন ওই ব্যক্তি মানুষ যে আত্মসম্মানটা অন্যের কাছে থাকে, তাকে যে মান ইজ্জত দেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় মানুষের কাছে,
কমে যায়।
তো এই দিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
পাশাপাশি মানুষের যে বদ অভ্যাসগুলো, এটা আসলে নিজে মানে আমি কিভাবে এটা বদ অভ্যাস যে আমার মধ্যে আছে, আমি নিজে নিজে কীভাবে কোট করবো। এখন মিরাজ ভাই অনেকগুলো কোট করে নিয়ে আসছেন অনুষ্ঠানের খাতিরে, যে এগুলো বদ অভ্যাস
আমার মধ্যে আছে,
সবার মধ্যে থাকতে পারে, মানে আমার মধ্যে থাকতে পারে, সবার মধ্যে থাকতে পারে। এখানে আমি যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তি হিসেবে তার বদ অভ্যাসগুলো কি রয়েছে এটা জানার জন্য সে যদি আপনার নিজের উপর একটু স্টাডি করে, আমরা নিজেদের উপর স্টাডি করি না, অর্থাৎ আত্মসমালোচনা যাকে বলা হয়, এই আত্মসমালোচনা আমরা করি না, নিজেকে নিয়ে স্টাডি করি না, আমরা অপরকে নিয়ে স্টাডি করতে ব্যস্ত, অপরের দোষ ত্রুটি বদ অভ্যাসগুলো খুঁজতে
আমাদের আমরা যেটা করা দরকার আত্মসমালোচনা, নিজেকে নিয়ে অনুসন্ধান করা, কিন্তু আমরা করি কি আত্মগৌরব,
আপনার কাছে অন্যের কোন কোন জিনিসগুলো খারাপ লাগছে নিজের কাছে, আরে কি করছে, আরে এটা তো ঠিক করে না, তো এগুলো আপনার মধ্যে আছে কিনা এগুলো আপনার দেখা উচিত। এখন কেউ যেভাবে বললেন বেশি কথা বলে, এখন দেখা যায় যে বেশি কথা বলে সে আরেকজনকে বলে বেশি কথা বলে, অভ্যাস যে তার মধ্যেও আছে সে সেটা অনুধাবন করতে পারে না, তো এজন্য অনুধাবন করতে হবে যে আমি আবার কোথাও বেশি কথা বলি কিনা, বেশি কথা বলতে ইচ্ছে হয় কিনা, যেখানে না সেখানেই কথার মাঝে আপনি বাম হাত ঢুকিয়ে দেই কিনা, তো এই জিনিসগুলো যখন আপনি নিজের উপর লক্ষ্য রাখবেন, নিজেকে ওয়াচ করবেন, তখন দেখবেন যে আপনি আপনার বদ অভ্যাসগুলো লিস্ট করতে পারবে। আপনি লিস্ট করুন, যদি সাথে খাতা কলম না থাকে তো স্মার্টফোন তো এখন অ্যাভেলেবেল, এর মধ্যে নোটস থাকে, আপনি নোটস করুন, লিখুন যে এই অভ্যাসগুলো আমাকে ত্যাগ করতে হবে, এবং আপনি এটার প্রতি গুরুত্ব দিন। যদি একসাথে অনেকগুলো বদ অভ্যাস থাকে, একসাথে সবগুলোর প্রতি আপনি দৃষ্টি দিতে না পারেন, তাহলে কমপক্ষে আপনি একটা একটা ধরুন যে আমার মধ্যে বাচালতা আছে, তো এই বাচালতা আমি দূর করব আগে। আপনি এক সপ্তাহ টাইম নিন, এক সপ্তাহের মধ্যে আপনি এটাকে ঠিক করুন, এরপরে আপনি আরেকটা ধরুন যে আমার মিথ্যা বলার অভ্যাস রয়েছে, আমি এটা দূর করব কিভাবে, কথা বলার যে অ্যাটিটিউড রয়েছে এগুলো আপনি ঠিক করুন। এখন তো আপনার অ্যাভেলেবেল সোশ্যাল মিডিয়া অনেক কোর্স রয়েছে নিজেকে সংশোধন করার, নিজের অভ্যাসকে আপনার পরিহার করার। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি শুরুতে হয়তো বলেছেন, রাগের ব্যাপারটা, যে কথায় কথায় কি হয়ে যায়,
রাগান্বিত হয়,
রাগান্বিত হয়ে যায়,
মানদিন হয়ে
যায়। তো মানদিন আমি বলছিলেন এই রাগান্বিতের ব্যাপারে মনীষীরা বলেন যে অফিস কলিগ যারা থাকে অফিসের মধ্যে, বিশেষ করে অফিসের মধ্যে যারা কর্মরত থাকে, চাকরিতে নিয়োজিত থাকে, তারা যখন তাদের উপরস্থ কর্মকর্তারা কিছু বললে তখন যে রাগান্বিত হয়ে চাকরি ছেড়ে দেওয়ার একটা মনোভাব, অথবা কিছু বলে দেওয়ার একটা মনোভাব, যার দরুন তার উপর আরো প্রেশার ক্রিয়েট করা হোক, এই মনোভাবটা আমাদের মধ্যে বেশি চলে আসে। তো মনীষীরা বলেন 20 সেকেন্ড, মাত্র 20 সেকেন্ড, ওই সময় যদি কেউ চুপ থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে অনেক বিপদ থেকে বেঁচে যায়। কিন্তু ওই রাগের মাথায় 20 সেকেন্ডের মধ্যে যে সিদ্ধান্ত নেয়, এটা আপনার দেখা গেছে যে 99% আপনার যে সিদ্ধান্ত এগুলো ভুল
সিদ্ধান্ত, এবং এটা মানুষকে
মানুষকে মানে ধ্বংস ডেকে
আনে, ধ্বংস ডেকে আনে নিজের নিজের পরিবারের, একটা সময় সমাজ পর্যায়ে গিয়ে সে অবহেলিত হয়ে যায়,
অবহেলিত হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনি সিদ্ধান্ত নেবেন, অনেক সিদ্ধান্ত নিতে হয়, তো সিদ্ধান্ত নেবেন তো রাগের মাথায় নেবেন না, 20 সেকেন্ড অপেক্ষা করুন, অথবা আপনার রাগ যখন প্রশমিত হয়ে যাবে তখন আপনি সিদ্ধান্ত জান যে এটা আমার করা ঠিক হবে কি হবে না। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন, রাগের মাথায় সিদ্ধান্ত নিলে অনেক সিদ্ধান্তের মধ্যে ভুল চলে আসে। এখন দেখা যায় পারিবারিক ঝগড়া হচ্ছে, আপনি রাগের মাথায় 1, 2, 3 বলে দিলেন, এখন রাগ প্রশমিত হয়েছে, এখন আফসোস করতেছে
জি
যে আমি কি করে ফেললাম। তো ভাই রাগের মাথায় আপনি সিদ্ধান্ত নিতে কে বলছিল, এই রাগের মাথায় তো 20 সেকেন্ডও আপনি সময় নেন না 1, 2, 3 বলাতে, আমি কি বলতে চাই তো অনেকে বুঝতে পেরেছে, স্বামী স্ত্রীর ব্যাপারে 1, 2, 3 বলে দিলেন, আপনি 20 সেকেন্ড সময় নিলেন না, রাগের মাথায় বলে দিলেন, চিরজীবনের জন্য আপনি তাকে হারিয়ে ফেললেন, পরবর্তীতে আফসোস করছেন। এরকম অনেকগুলো বদ অভ্যাস আমাদের মাঝে রয়েছে যেগুলো আমরা আসলে অনেকে সংশোধন হতে চায়, আবার নিজে আবার নিজের ক্রেডিট বজায় রাখে আর নিজে বলে আরে এটা আমার যাইতো না, যাইতো না, যে যা বলুক যাইতো না, বলে দেয়
অনেক রকমের কথা,
বলে দেয় এটা মানে যাইতো না আমার থেকে, ভাই কেন যাবে না ভাই, এটা বদ অভ্যাস, কেন কেন যাবে না, যাওয়া তো উচিত না, নিঃসন্দেহে যাওয়া উচিত। যদি আপনাকে কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ভালোভাবে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয় যে এটা ভাই এটা বদ অভ্যাস, এটা আপনি ছাড়ুন, তো এটা ছাড়া উচিত এবং এটা থেকে আপনাকে চিন্তা করা উচিত। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার হবে, এরপরে আস্তে আস্তে করে তো কম হওয়া উচিত। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমরা সেগমেন্টের দিকে যাই, এরপরে ইনশাল্লাহ আপনার কোট করে যেগুলো নিয়ে আসছেন আমরা শুনবো ইনশাল্লাহ তারা। আসুন আজকের সেগমেন্ট আমরা দেখে নিই। জি চালিয়ে দেন।
একটি আওয়াজ অনেক জরুরি সকলের জন্য, দ্য সুইটেস্ট সাউন্ড, আর তা হলো হৃৎপিণ্ডের আওয়াজ। জি হ্যাঁ, মানব হৃৎপিণ্ডের আওয়াজ। সুইজারল্যান্ডের সায়েন্টিস্টরা একটি পাম্প বানালো, একেবারে হার্টের ন্যায় সিলিকনের তৈরি, কিন্তু তাতে এক সমস্যা দেখা দিল যে সেটা কেবল 3000 বার বিট করলো, অর্থাৎ আধা ঘন্টা কাজ করলো, অতঃপর তা ফেটে গেল, এত প্রেসার সহ্য করতে পারেনি। এখন দেখুন মানুষের সর্বাঙ্গে পেশি রয়েছে, মাসলস রয়েছে হাতে পায়ে, আর যদি হাত ও পায়ের মাসলস ক্লান্ত হয়ে যায়, ব্যথা করে, আমরা ওষুধ সেবন করি আর এরা আরাম বোধ করে। অথচ হৃৎপিণ্ড এটিও একটি মাসল, একটি পেশি, আর এটি স্পন্দন করতে থাকে। আপনি কি কখনো একে রেস্ট দিয়েছেন? নেভার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইটস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, যা নিয়ন্ত্রণের বাইরে। এটিকে অটোনমিক অ্যাকশন বলা হয়। মানব হৃৎপিণ্ড 1 মিনিটে 80 বার বিট করে, 1 ঘন্টায় 4800 বার, 1 দিনে 1,15,200 বার, আর 1 বছরে 4,20,00,000-এর অধিক বিট করে। আর যদি কোনো মানুষের বয়স 80 বছর হয়ে যায়, তার হৃৎপিণ্ড 3 বিলিয়ন বার বিট করে থাকে। মানব হৃৎপিণ্ড দিনে 2000 গ্যালন রক্ত পাম্প করে। এই যে আমরা পালস চেক করি, স্পন্দন চেক করা হয় কবজিতে হাত রেখে বা ঘাড়ে হাত রেখে, This is actually to measure the beating rhythm of the heart. এটি হৃদস্পন্দনকে মাপার একটি পদ্ধতি। হার্ট কুদরতের শ্রেষ্ঠ অবদানের একটি অবদান। এর হেফাজত করুন, আজকাল কার্ডিওভাস্কুলার ডিজিজেস বৃদ্ধি পাচ্ছে। এর 2টি কারণ, 1 sedentary লাইফস্টাইল, 2 কনজাম্পশন অফ অয়েল, অর্থাৎ ভোজ্য তেলের অধিক ব্যবহার। অনেক দেশে একজন মানুষ সারা বছর 4-5 কেজি তেল ব্যবহার করে থাকে, অথচ কিছু দেশে এর ব্যবহার 14-15 কেজি বার্ষিক বৃদ্ধি পেয়ে থাকে। হার্টের যত্ন নিন। আসুন শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার দরবারে হাজির হই। তিনি আমাদেরকে কার্ডিওভাস্কুলার তথা হৃদরোগ থেকে বাঁচতে 2টি নসিহত করেন। নাম্বার 1, লিপিড প্রোফাইল, একটি ব্লাড টেস্ট যা 8-12 ঘন্টা উপবাসের পর করা হয়ে থাকে। দ্বিতীয়ত, নিজ ব্লাড প্রেশার চেক করাতে থাকুন। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সকলকে পূর্ণ সুস্থতা দান করুক।
ইনফরমেশন আমরা শুনলাম হার্টের ব্যাপারে, হার্টকে সুস্থ রাখার জন্য অনেক কিছু আমাদের জানা ছিল কিন্তু জানলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এক ভালো রাখার জন্য আমি আলোচনা দামাত বরকাতুন আলিয়া টেস্টের কথা বলে লিপিড প্রোফাইল করা যেতে পারে। আগেভাগে যদি রোগ ধরা পড়ে তাহলে প্রতিরোধ করতেও আপনার সুবিধা হয় আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে কার্ডিয়াকের যে রোগগুলো রয়েছে সেগুলো থেকে হেফাজত করুন। তার ইবাদত করার জন্য, রিয়াজত করার জন্য সুস্বাস্থ্য হলে আমরা সঠিকভাবে ইবাদত তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা দর্শকের কল শ্রবণ করি। কলের পরে ইনশাআল্লাহ তাআলা কালাম শুনবো, কালামের পরে আবারও আসবো ইনশাআল্লাহ আমাদের আজকের টপিক নিয়ে। জি কল চালিয়ে দিন।
বগুড়া থেকে মোহাম্মদ সাগর, আমি একটু নাচ শুনতে চাই, মদিনা মদিনা, আমাদের মদিনা,
মদিনা মদিনা, আমাদের মদিনা। আচ্ছা, নেক্সট।
ধন্যবাদ। জামালপুর থেকে আমি একটা গাজা শুনতে চাই, গাজাটি হচ্ছে সোনার মদিনা, আমার পানের মদিনা।
জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ শামসুল আলম জুলাল, কোচুয়া চাঁদপুর থেকে বলছিলাম। আপনাদের এই মাদানী চ্যানেল যেদিন থেকে অনুষ্ঠানটা স্টার্ট হয়েছে, ওইদিন থেকে আমি এটা আপনার কন্টিনিউ দেখতেছি এবং আমার খুবই ভালো লাগে। আমার শত কাজকর্ম থাকলে আমি সব বাদ দিয়ে এই চ্যানেলটাকে পাশাপাশি ভাই, তারপরে এমদান ভাই, তারি ভাই, তারপরে চট্টগ্রামের কামাল ভাই, সবাইকে আমার আসলে অনেক অনেক ভালো লাগে। রাসূলুল্লাহ কথা যখন আমি শুনি কোনো চোখে দিয়ে হওয়ার দ্বারে পানি ছুটে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ আপনাদের সাথে অন্তত দুনিয়াতে কিছুই না ফরক করে আপনাদের সাথে একসাথে থাকতে পারি।
আল্লাহ পাক বারাকাত দান করুন। যারাই কল করেছেন, যারা সঙ্গ দিচ্ছেন, আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত ওয়ালা হাসি খুশি ওয়ালা দীর্ঘ জীবনের নসিব করুন, আফিয়াত ওয়ালা মাশাআল্লাহ। গাইবান্ধা থেকে আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন একটা নাচ শুনতে চাই, আমার সোনার মদিনা প্রাণের মদিনা। জি ইমরান হাসান ভাইয়ের কাছে যাব, যারা আমাদেরকে অনুরোধ করেছেন অনুরোধগুলো আমরা একটু একটু করে পূরণ করে দিই।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মওলার ছায়ায় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আরশে মওলার ছায়ায় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। গুণাহতে বচয়া ইলাহি পদ ভাসতে মোতি দয়া ইলাহি, গুণাহতে বচয়া ইলাহি পদ ভাসতে মোতি দয়া ইলাহি, গুণাশবামার মুছে দয়া ইলাহি, গুণাশবামার মুছে
চোখেরা মুখে
বলছিলাম
বদব্যাস সম্পর্কে, যেগুলো গুনাহের রশি, এরকম একটি বদব্যাস যাদের থুতু এদিক সেদিক ফালানোর অভ্যাস রয়েছে।
আচ্ছা আচ্ছা,
তো উনি দিক দেখতেছেন না বা কোনো জায়গা দেখতেছেন না, মজলিস দেখতেছেন না, কোথায় উনি থুতু ফেলছেন, এরকম যাদের অভ্যাস রয়েছে তাদের সতর্ক হওয়া উচিত। কেননা যদি সেটা হয় কিবলার দিকে, কিবলার দিকতে যদি থুতু নিক্ষেপ করা হয়, বর্ণিত রয়েছে যে কিয়ামতের ময়দানে ওই থুতু তার চেহারার মধ্যে দিয়ে দেওয়া হবে। জীবনে যত থুতু ফেলাইছে তো ওই সকল থুতু তার চেহারার মধ্যে নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। তো যারা এদিক সেদিক থুতু নিক্ষেপ করে সেটা নিঃসন্দেহে ঘৃণার ব্যাপার, অনেক মানুষ তাদের ঘৃণা করতে পারে, তাদের খারাপ লাগতে পারে, সেটা মুসলমানকে কষ্ট দেওয়ার ব্যাপার হতে পারে, কিন্তু সে এটা টের পাচ্ছে না কোথায় থুতু ফেলছে। কিবলার দিকের কথা তো বললামই,
বিভিন্ন জায়গায় দেখবেন যে কারো মানে থুতু ফেলার বেশ অভ্যাস, রমজান মাসে
প্রবণতা বেড়ে যায়, অনেক
বেড়ে যায় যে কেউ মনে করে যে না থুতু ঘিলাই যাবে না, গিলে ফেলা যাবে না, গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এরকম কিছু মানুষ আছে দেখবেন যে যদি অফিসে বসে তো অফিসের পাশে, যদি ঘরে বসে তো ঘরের জায়গায়, দেয়ালে অথবা ঘরের যে আপনার বাহিরে কোথাও বসলে সেখানে থুতুর আর কোনো অন্ত নেই, মানে ফেলতেই থাকে ফেলতেই থাকে। এটা ঘৃণারও অনেক বড় একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে দেখা যায় যে জায়গাটা দুর্গন্ধময় হয়ে যায়। আবার আবার অনেকে দেখবেন যে রমজান ছাড়াও অনেকের অভ্যাস সে থুতু ফেলতেই থাকে,
ফেলতেই
কোথায় ফেলছে কি করছে তা দেখেন। আচ্ছা, এই ধরনের কাজগুলো আমাদের সমাজের মধ্যে অনেকেরই বদ অভ্যাসে পরিণত হয়েছে। হয়তো মা বাবা কিছু বলেন না, অথবা যারা সঙ্গী থাকে সঙ্গে তারা বলেন না, কারণ তাদের দেখতে দেখতে এগুলো তারা অভ্যস্ত হয়ে গেছে। অনেকের আছে যে আমার নিজের বদ অভ্যাসের সাথে আরও যারা জড়িত আছে তো আমার বদ অভ্যাসকে তারা অলরেডি মেনে নিয়েছে, তারা হয়তো বুঝে গিয়েছে যে এ পরিবর্তন যোগ্য না, পরিবর্তন হবে না,
একবার বলার পরে শেয়ার হচ্ছে না,
হচ্ছে না, বলবে কি এখন অফিসের বস, বসকে কিভাবে বলবে যে এটা আপনার কোনো কাজ হলো। ঘরের মধ্যে কেউ আপনার যদি হয় তো তাকে কিভাবে বলবে যে এটা আপনার কোনো কাজ হলো, কর্তা ব্যক্তিত্ব। এখন যে বলার সে তো বলে না, আর সে সবসময় থাকেও না, সাথে যারা থাকে তারা অধিকাংশ সময় বলতে পারে না অথবা কষ্ট পাচ্ছে। তো দেখাও যে আমি আগেই বলেছি এগুলো নিজের ওয়াচ করা, যে আমি কোন কোন ব্যাপারগুলো আমার দৃষ্টিকটু এখন কেউ যদি বলে ভাই আমার জায়গায় আমি ফেলবো, আমার শোয়ার জায়গায় আমি ফেলবো, আমি যেখানে অফিস করছি আমি সেখানে ফেলবো, তোমার তাতে কি না, তোমার তাতে কি? এই জিনিসগুলো আসলে হয় না। বদ অভ্যাস তো বদ অভ্যাস, এই বদ অভ্যাসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে।
জি, আপনি বাপু বলছিলেন রমজান মাসের কথা, তো এর সাথে আর একটা বিষয় রয়েছে যে আমরা যারা কাঁচা পেঁয়াজ খেতে অভ্যস্ত রয়েছে,
জি,
তো এটা হালাল জিনিস, কিন্তু সেটা আমরা এমন বদ অভ্যাসে লিপ্ত যে কাঁচা পেঁয়াজ খেতে খেতে রমজান মাসে মসজিদের মধ্যে নিয়ে তারা ইফতারিতে কাঁচা পেঁয়াজ ছাড়া হচ্ছে না। তো যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট হাদিস শরীফ রয়েছে যে যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ বা রসুন খেলো সে যেন আমার মসজিদের কাছে না আসে, তো সেক্ষেত্রে আমরা মসজিদে নিয়ে গিয়ে কাঁচা পেঁয়াজ খাচ্ছি। তো এই বদ অভ্যাস যাদের রয়েছে কাঁচা পেঁয়াজ খাওয়ার, তাদের সতর্ক হওয়া উচিত যে এর থেকে আমাদের। আবার আরেকটা হাদিস শরীফ রয়েছে যেখানে রাসূলুল্লাহ বলেন যদি কেউ খেতে চায় তো রান্না করে যেন খায়। তো সেই ক্ষেত্রে আমরা যারা খাই তো তাদের এটা খেয়াল রাখা উচিত যে এই বদ অভ্যাস আমার মধ্যে আছে কি না, যদি থাকে তো মুখ আগে পরিষ্কার করে তারপরে মসজিদে যেতে হবে। তো এই পরিষ্কারের কথা যেহেতু এসেছে, তো বদ অভ্যাসের আর একটি কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা।
মিরাজ ভাই একটু আমি অ্যাড করে দিই, যেহেতু আপনি পেঁয়াজের কথা বলছেন,
জি,
এটা এমন একটা বদ অভ্যাস, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী কাজের খাতিরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর হয়, সফরের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আপনার মসজিদের মধ্যে আপনি পেঁয়াজ অথবা দুর্গন্ধযুক্ত খাদ্য খেয়ে না যাওয়া, কারো মুখে দুর্গন্ধ থাকলেও সে মসজিদে যেন না যায়। কিন্তু মসজিদের মধ্যেই যে পেঁয়াজ কাটা হচ্ছে, রসুন কাটা হচ্ছে, খাবার পাকানো হচ্ছে মসজিদের মধ্যে, তো এটা কি অবস্থা? এগুলো তো গুনাহের কাজ। এক জায়গাতে দেখলাম যে আপনার মাহফিল হবে, এখন মাহফিলের তাবারুকাতের ইন্তেজাম হবে, পেঁয়াজ রসুন আদা ইত্যাদি ইত্যাদি মসজিদের মধ্যে মানে
কাটা হচ্ছে,
বারান্দায় বসে কাটা হচ্ছে, এটা মানে কি একটা অবস্থা? আফসোস করা ছাড়া তো কিছু করার নেই, ওখানে যদি কিছু বলতেও যাই তাহলে সেটাও কি
ফিতনা,
মানে ফিতনার আশঙ্কা বেশি বুঝে, অথবা এমন একটা মানে আচরণ হয়ে যাবে যেটা অনাকাঙ্ক্ষিত আচরণ হয়ে যাবে,
দিনের জ্ঞান না থাকা।
হ্যাঁ, দিনের জ্ঞান না থাকে এটা অনেক বড় একটা কাজ। মসজিদ কমিটি যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন, যারা দেখতে পাচ্ছেন এই ধরনের কাজ থেকে, মসজিদের মধ্যে খাবার পাকানো, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা, তরকারি কাটা, রসুন কাটা, এটা এজন্য মসজিদ না মসজিদের বারান্দাও না। কেউ যদি খানা পাকাতে চায় তা বারুক হোক অথবা অন্য কিছু হোক, সেটা একদম ইমাম সাহেবের খানা হোক আর মুয়াজ্জিন সাহেবের খানা হোক, এটা হোক যারই হোক না কেন, সে কি মসজিদের বাইরে গিয়ে পাকাবে? আবার এমন সময় দেখা যায় যে মসজিদের সাথেই অ্যাটাচড রুম থাকে, সেখানে পাকানো হচ্ছে, এখন তার সব ধোয়া, তার আপনার
ঝাঁঝালো
যে ঝাঁঝালো ঘ্রাণগুলো রয়েছে, গন্ধগুলো সেগুলো মসজিদে প্রবেশ করছে, তো এদিকেও আমরা খেয়াল রাখি। মিনাল সুন দামত বরকাতুল আলীর একটি ছোট্ট পুস্তিকা রয়েছে, মসজিদকে সুবাসিত রাখবে, সংগ্রহ করি, অধ্যয়ন করি, ইনশাআল্লাহ তারা মসজিদের আদব সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জিত হবে
ইনশাআল্লাহ। এবং বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যে এটা এমন একটা বিষয় যেটা এমন কোনো ধর্ম নেই যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা পবিত্রতার কথা বলা হয়নি, কম বেশি সব জায়গায় বলা হয়েছে। বিশেষ আমাদের ধর্ম মুসলমানদের ক্ষেত্রে তো প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হচ্ছে, বলা হয়েছে, কিন্তু আফসোস মুসলমানদেরকে যখন নামাজে ডাকা হয় অনেক মুসলমানকে এটা বলতে শোনা যায় যে আমার কাপড় ঠিক নেই। তো এটা কেমন মুসলমান, কেমন বদ অভ্যাস যে তার কাপড়টাকে সে পরিষ্কার রাখতে পারেনি বা পবিত্র রাখতে পারেনি। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা ভালোবাসেন তওবাকারীকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে। তো আল্লাহ ভালোবাসেন পবিত্রতাকে এবং তওবা করেন যারা। তো আমরা কোন জায়গায় রয়েছি, আমাদের বদ অভ্যাস আমাদেরকে কোন জায়গায় নিয়ে পৌঁছেছে যে আমরা পরিষ্কার তো দূরের কথা আমার কাপড়টা পবিত্রই নেই। তো এমন রয়েছে যে আমাদের অনেকের আছে ঘাম বেশি আসে, আবার অনেকের ঘামে দুর্গন্ধ বেশি আসে, তো এমন বদ অভ্যাস যে উনি নিজেরটা নিজে বুঝতেই পারছেন না যে ওনার কারণে আরেকজনের
কষ্ট পাচ্ছে,
নিজে পরিষ্কার তো করছেন না, তো এমন কি সুগন্ধই সুন্নাত ব্যবহার করা, উনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন কিন্তু সেটাও করতেছেন না।
এটা আমাদের খুবই জরুরি রয়েছে। এটাও আসলে আপনি নিঃসন্দেহে ভালো একটা দিক কোট করেছেন। অনেকের ঘাম থেকে যথেষ্ট দুর্গন্ধ আসে, নিজে অনুভব করতে পারেন, নিজে এটাকে আপনার কেয়ারও করেন, কিন্তু আপনি যেখানে অফিস করছেন, যেখান থেকে হেঁটে যাচ্ছেন, ঘরে হোক বাইরে হোক, সেটা নিজের ছেলে মেয়ে হোক, নিজের স্ত্রী পুত্র হোক, মা বাবা হোক, ভাই বোন হোক, বন্ধু বান্ধব হোক, অথবা অফিস কলিগ হোক, যেখানে আপনার পদচারণা সেখানে আপনার এই ব্যাপারগুলো অন্তত খেয়াল রাখা উচিত, আপনার নিজের পরিচ্ছন্নতার দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত।
বাপু, আর একটা বিষয় আমি কোট করবো, সেটা হলো যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন তো অনেক সময় থাকি, কিন্তু বিশেষ ক্ষেত্রে উদাসীন হয়ে যায়। যেমন বলা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে উত্তম কাপড় পরে মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা স্বীয় সুন্দর পোশাক পরিধান করো যখন মসজিদে প্রবেশ করো।
জি,
তো আমাদের অবস্থা কি, আমাদের বদ অভ্যাসের কারণে যে আমরা যখন মসজিদে যাই সবচেয়ে নিকৃষ্ট কাপড়টা পরে হয়তো যাই, অথবা যেটাই গায়ে আছে ওটা গিয়ে গায়ে দিয়ে ঢুকে যায়। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে তোমার উত্তম কাপড়টা পরে মসজিদে যাবে। তো এটা শুধু অভ্যাসের কারণে, আমি চাইলেই কিন্তু এই অভ্যাসটা পরিবর্তন করতে পারি, যে এই বদ অভ্যাসটা পরিবর্তন করতে পারি এবং আল্লাহ তাআলার ঘরে যখন প্রবেশ করব পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে এবং আমার উত্তম কাপড়টা পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তখন প্রবেশ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইরশাদ করেন যে আত-তাহুরু নিসফুল ঈমান। তো কতটা গুরুত্ব রয়েছে পবিত্রতার ব্যাপারে, তো আমরা পবিত্রতার ব্যাপারে কতটা উদাসীন রয়েছি,
উদাসীন রয়েছে। আবার পবিত্রতা হতে গিয়ে অনেকের এই অভ্যাসে পরিণত হয়ে যায়, ওয়াশরুমে গেলে তো সেখান থেকে আর ফেরত আসে না, এই অভ্যাসও অনেকের রয়েছে।
অতিরিক্ত
সন্দেহ প্রবণতা, এটাও অনেকের অভ্যাসে পরিণত হয়ে যায়, সন্দেহ প্রবণ, আমি পাক সাফ হলাম কি হলাম না, আমার অজু আছে কি আছে না, আমি নামাজ কয় রাকাত পড়লাম কি, এভাবে করে অনেক বদ অভ্যাস হয়ে যায় অনেকের। আমাদের রুহানি চিকিৎসা স্টলের মধ্যে অনেক রোগীর এরকম আসে যে আমার অমুকে আপনার ওয়াশরুমে ঢুকলে আর বের হয় না, বারবার হাত ধুলে তো ধুতেই থাকে, কাপড় ধুয়ে ধুতেই থাকে, এটা পরিষ্কার হলো কি হলো তার মধ্যে, এটাও কিন্তু একটা আপনার বদ অভ্যাসের মধ্যে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সময়ও সংক্ষিপ্ত, মাইনুদ্দিনের কাছে লাস্টে যাবো।
হাটে যে সুন্দর মাদানি ফুল এসেছে, হাটকে সুস্থ রাখার ব্যাপার, হাট রিলেটেড একটা বদভ্যাস আমাদের মাঝে অনেকের মাঝেই রয়েছে, যেমন স্মোকিং বা ধূমপান করা অথবা মদ্যপাই, এটাও একটা মারাত্মক বদভ্যাস। তো একে তো নেশা বলা যায়, একে তো মদ্যপান হারাম, আর ধূমপান করাও একটা দোষণীয় মন্দনীয় কাজ, এটা তো কখনই ভালো হতে পারে না, কারণ এটা মানুষের শরীরের জন্য, বিশেষ করে হাট যে মানুষকে যেসব কারণে হাট খারাপ হয় তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ধূমপান এবং মদ্যপান পান করা। তো এই মদ যারা বিশেষ করে সিগারেট পান খায়, এর মধ্যে আবার অনেকে নামাজও পড়ে, বিশেষ করে অনেক সময় দেখা যায় যখন নামাজে আমাদের পাশে দাঁড়ায় জামাতে, তার মুখের দুর্গন্ধ, পান সিগারেটের দুর্গন্ধ আসছে, এতে করে ওই না পাশের নামাজি ব্যক্তি তো কষ্ট পাচ্ছে। একে তো দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ করা বলা হয়েছে, ইতিপূর্বে আমরা শ্রবণ করলাম, কিন্তু এই দুর্গন্ধ নিয়ে ভালো করে পরিষ্কার করে না। আবার অনেকের এই বদভ্যাস আছে, সিগারেট খাচ্ছে বাচ্চাদের সামনে খাচ্ছে, তার দোয়া নিকোটিনের দোয়াটা বাচ্চাদের সামনে চলে যাচ্ছে। আবার অনেকে এই স্মোকিং বাইরে থেকে খেয়ে আসছে, আইসা বাচ্চাকে কোলে নিছে, তো তাকে গালের মধ্যে চুমু দিচ্ছে, হাত কপালে চুমু দিচ্ছে, এই যে তারকে অসুস্থ করার একটা প্রবণতা, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অনেক ভাবে বলা, অনেক বলা হয় যে নিকোটিনের দোয়াটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, মানে এটা বাচ্চাকে খুব মারাত্মকভাবে অসুস্থ করে দিতে পারে, হাড়ের জন্য বিশেষ করে।
আমার টাকা দিয়ে আমি খাবো, তাহলে তোমার কি,
এই যে একটা
এই যে কথা বলার প্রবণতা, রে ভাই তোমার টাকা দিয়ে তুমি ধ্বংস হও, তোমাকে নিষেধ তো কেউ করবে না, কিন্তু আরেকজনকে যে ধ্বংসের দিকে ছেলে দিচ্ছ এটা তো অনুমতি নেই, মানে নেশায় ধরেছে বদ অভ্যাস, এটা তো যথেষ্ট বদ অভ্যাস ধরেছে, এখন পাবলিক প্লেসে বসেই আপনাকে সিগারেট ধরাতে হবে, ঘরের মধ্যে বসেই আপনি সিগারেট ধরাতে হবে, সবাই বসে আছে হোটেলের মধ্যে, আপনি খাবার খেয়ে সায়েন্সের মধ্যে সেখানেই আপনি সিগারেট ধরাতে হবে,
এক হাতে
এ ধরনের কোন বদাবাদ,
বাম হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট,
ডান হাতে সিগারেট, আপনি অসংখ্য মানুষ বসা আছে তাদের ওখানে এই হতে পারে, অনেক সময় দেখা যায় যে মানে অনেক মানুষ ওখানে বসতেও পারে না, এটা আমাদের সমাজ থেকে দূর করা উচিত। আপনার জর্দা খাওয়ার বদাবাস, জর্দা খেয়ে আপনি মসজিদে যাচ্ছেন, নামাজ আদায় করতেছেন, এটাও তো দুর্গন্ধের কারণ। তো সিগারেট, পান, জর্দা এই বদাভ্যাসগুলো আমরা ছাড়ার চেষ্টা করি। দেখুন আপনার এই সিগারেটের গায়ে লেখাও থাকে, প্যাকেটের গায়ে লেখাও থাকে, এটা মৃত্যু মৃত্যু ঘটায়, ক্যান্সারের, আপনার ওখানে মুখের ক্যান্সারের ছবি দেওয়া থাকে, তারপরও কি এর দিকে ঝুঁকে। এবং এর যে এখন দাম, চড়া দাম, এখন চড়া দাম, 10 টাকা 12 টাকা আরো অনেক বেশি হতে পারে, তারপরে মানুষ এটাই করে। এবং এর মধ্যে যে অভ্যস্ত হয়, অভ্যাস হয় তাও কি, মানে আপনি দেখবেন যারা সিগারেট পাই হবে, ধূমপাই হবে, ধূমপাইদের মধ্যে 95% লোক এমন দেখতে পাবেন যে সে অনাকাঙ্ক্ষিত ভাবে এই বদভ্যাসে লিপ্ত হয়েছে, তার ইচ্ছা ছিল না, সেও যা সেও ছোটকাল থেকে এটাকে কি করতো, ঘৃণা করতো, অ্যাভয়েড করতো, কিন্তু পরক্ষণে দেখা যায় যে সে এর মধ্যে জড়িত হয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। কোনো বন্ধুর ওখানে গিয়েছে, কোনো পার্টিতে গিয়েছে, কোথাও গেছে, ওখানে আপনার কলিগের সাথে হোক অথবা অন্য কারো সাথে হোক এটা করে ফেলেছে, এখন কি করবে, এখন অভ্যাস হয়ে গেছে। এই অভ্যাস চেঞ্জ করা যায়, মানুষ যে অভ্যাস চেঞ্জ করতে পারবে না এরকম না, অনেকে বলে আরে চেঞ্জ করতে পারবো না আমি, এটা এটা আমি মনে করি মিথ্যা কথা, এটা ভুল কথা, এটা সে নিজের উপর কন্ট্রোলিং নেই, এই জন্য বলছে আপনি নিজে হিম্মত করুন, আপনার এই অভ্যাস থেকে, এই বদ অভ্যাস থেকে আপনি ফিরে আসতে পারবেন। ধূমপায়ে যারা আপনি একে তো আপনার টাকা এগুলো নষ্ট করছেন, একে তো নিজের স্বাস্থ্যের ক্ষতি করছেন, দ্বিতীয়ত নিজের স্বাস্থ্যের ক্ষতি হলে আপনি আপনার ফ্যামিলির উপর গিয়ে পড়বেন, অ্যাটলিস্ট যদি তার ক্যান্সারই হয়ে যায়, ক্যান্সারই যদি হয়ে যায় তো তার অবস্থা কি হবে, চিন্তিত করে দেখুন, তার প্রভাবগুলো পরিবারের উপর পড়বে না, ইবাদতের উপর পড়বে। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, যেভাবে দিয়েছেন সেটাকে আপনি তো আপনাকে আপনার আমার কাছে আমানত, এই আমানতের খেয়ালও তো আমি করছি, এর জবাব দিয়ে আল্লাহ পাকের নিকট আমি কি করব, নিজে নিজে অসুস্থ হয়ে পড়ছি, তাই না। এজন্য দেখেন ধূমপায়ীদের ব্যাপারেও ওলামা ইকরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, কারো ব্যাপারে এটা মুবাহ, কেউ আবার হারামও বলেছে, কেউ নাজায়েজ বলেছে, তো বাস এ থেকে আমরা হেফাজত থাকি। কিন্তু সিগারেট পান করে আপনি মসজিদে চলে যাচ্ছেন, ব্রাশ না করে, ব্রাশ করলেও মুখ থেকে দুর্গন্ধ আসে,
এটা অনেক মারাত্মক গন্ধ,
মারাত্মক একটা গন্ধ,
দুর্গন্ধ,
এটা থেকে আমরা হেফাজত থাকি।
আল্লাহ পাক তার জামা কাপড় থেকে গন্ধ আসে,
জামা কাপড় থেকে
এর মাধ্যমে,
হ্যাঁ এটা এটা থেকে মুক্ত থাকি। আবার দেখা যায় যে ধূমপায়ী ব্যক্তি প্রথম প্রথম তো আপনার কারো সামনে করে না, সবাইকে লুকিয়ে করে, কিন্তু পরক্ষণে যখন সবাই জেনে যায় সকলের সামনেই করা শুরু করে দেয়, না তার মা বলতে পারে, না বাবা বলতে পারে, না বড় ভাই বলতে পারে, না অন্যরা বলতে পারে, না তার স্ত্রী কিছু বলতে পারে, না ছেলে মেয়ে বলতে পারে, বেচারারা এর এই বদ অভ্যাসের মানে এক প্রকার
অত্যাচার অতীতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে।
তো নিজের উপরও দয়া করুন, অপরের উপরও দয়া করুন, রাস্তাঘাটে পাবলিক প্লেসের মধ্যে এই সকল কাজ করা থেকে হেফাজত থাকুন, এবং আল্লাহকে ভয় করুন যে আপনার কারণে অন্য মানুষ কষ্ট পাচ্ছে। মানুষকে শুধু গালি দিয়ে কষ্ট দেয়া, মার দিয়ে কষ্ট দেয়া না, আপনার বদ অভ্যাসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, ধূমপায়ীদের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সময় সংকীর্ণ, অনেকগুলো বদ অভ্যাস রয়েছে, আমরা তো অল্প কিছুক্ষণ হিংস দিলাম, আর বাকিগুলো আপনি আমি শুরুতে বলেছি যে এই বদ অভ্যাসকে কোট করার জন্য আপনি নিজেকে ওয়াচ করুন, অন্যের কোন কোন কাজগুলো আপনার পছন্দনীয় নয় সেই কাজগুলো আপনার মধ্যে আছে কিনা আপনি ওয়াচ করুন, এবং আপনার এই কাজগুলো মানুষ পছন্দ করছেন কিনা, আপনার যদি বিশ্বস্ত কোনো বন্ধু থাকে, আপনার ফ্যামিলির কেউ যদি থাকে, বিশেষ আপনার স্ত্রী রয়েছে যদি যাদের, তাদের কাছে আপনার অ্যাটিটিউডগুলো জিজ্ঞেস করুন, আপনি তাকে বলার একটা স্পেস দিন যে যদি কোনো কিছু আমার কাছ থেকে বদ অভ্যাস প্রকাশ পায় আমাকে ইসলাহ করো, সংশোধন করার জন্য সংশোধন নিয়তে বলে দিও, আবার বললে আপনি চড়াও হবেন না, তখন বললে আপনি এটা থেকে সংশোধন এর দিকে আপনি যেতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, রমজান আসলে রোজাও রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিকিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন দাঁড়িয়ে আমরা সালাতু সালাম দিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা
সালাওয়াত আলাইকা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার স্বপনে এসো মদনী মদিনে বলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমে বজমে হেদায়ত পেলা সালাম হোসে আজম আজম ইমাম তুকা জলওয়ে শানে কুদরা পেলা সালাম ডাল দি কলব মে আজমত মুস্তফা সৈয়দি আলা হযরত পেলা খুসলাম ফয়জ সে জিনকে লাখো নামা জীবনে ফয়জ সে জিনকে লাখো ইমা মে সজে আমির আহলে সুন্নত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম
সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ سبحانك اللهم وبحمدك لا اله الا انت
لا اله الا
انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت
لا اله الا انت
استغفرك واتوب اليك اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني اسالك المعافاه في الدين والدنيا والاخره اللهم بلغنا رمضان بصحه وعافيه اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم
الصبح بدأ